ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
চিকিৎসক আর কর্তৃপক্ষের ভাবে যতই বলা হোক না কেন, করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছেই ঢাকা সহ দেশ জুড়ে।
থাকছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
এছাড়াও থাকবে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে একটি অনুষ্ঠান, সরাসরি টেলিফোনে লাইভে তিনজন বিশেষজ্ঞ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে 114টি দেশে 1,18,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে 4,300 জন। চীনের উহানে প্রথম আবির্ভাব কোভিড-19 নামক এই ভাইরাস চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন বুধবার নতুন করে আক্রান্তের সংখ্যা 24, তবে দেশটি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অন্যান্য দেশে সংক্রমিত ব্যক্তিরা চীনে প্রবেশের পর নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের কর্মকর্তারা চীনে প্রবেশ করা মাত্র তাদের 14 দিনের পৃথকীকরণ ব্যবস্থায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। চীনের পর ইটালিতে আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি, সেখানে 10,000-এরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর ইটালির প্রধানমন্ত্রী পুরো দেশ লকডাউনের নির্দেশ দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো এক ফেসবুক বার্তায় বলেন, কোনো ধরনের গানের অনুষ্ঠান সমাবেশ মার্চের 12 তারিখ থেকে নিষিদ্ধ করা হবে এবং শপিং মল ও বিনোদনের স্থান বন্ধ রাখা হবে। যুক্তরাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়ে যাওয়াতে কর্মকর্তারা উদ্বিগ্ন হয়েছেন। ওয়াশিংটন রাজ্যের গভর্নর শীঘ্রই এক স্থানে 250 জনের বেশি মানুষের সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের গভর্নর সেখানে অস্থায়ী পৃথকীকরণ ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছেন। নিউ ইয়র্কে এ পর্যন্ত 100 জনেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যেসব মানুষ এই ভাইরাসটি সংক্রমণ করছেন তাদের মাঝে লক্ষণ তেমন তীব্র নয়, তবে বলা হয়েছে বয়স্ক ও যাদের আগে থেকে শারীরিক সমস্যা রয়েছে তারা ঝুঁকিতে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসে সংক্রমণের থেকে বাঁচতে বারবার হাত ধোয়া, মুখে হাত না দেওয়া, অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা এবং কেউ যদি অসুস্থ বোধ করে তাহলে তারা যেন তাদেরকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছেই, ঢাকা থেকে জানাচ্ছেন আমির খসরু।
এটা সহজেই বোঝা যায়, রাস্তাঘাটে যানবাহন সহ প্রায় সর্বত্র মাস্ক ব্যবহারকারী ব্যাপক সংখ্যক মানুষ দেখলে। গত 3-4 দিন ধরে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে।
কেন মাস্ক খুঁজছি, ফার্মগেটে খুঁজলাম, মাস্ক নেই, এক শাবাগেও দেখলাম।
আমাদের সেফটির জন্য আমরা মাস্ক খুঁজছি, এখন দোকানে পাওয়া যাচ্ছে না।
র‍্যাব এবং ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বিশেষ অভিযান শুরু হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না দেয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে যে নিজ সিদ্ধান্ত অনুযায়ী ছেলে মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন, ক্লাসে আসা এই মুহূর্তে বাধ্যতামূলক নয়। ঠান্ডা, কাশি অথবা জ্বর থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে না যাবার জন্য বলা হয়েছে। এদিকে সরকারের রোগতত্ত্ব বিভাগ জানিয়েছে যে 3 জনকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল, তাদের 2 জন করোনায় আক্রান্ত নন বলে 2 দফা পরীক্ষায় তথ্য মিলেছে। দিল্লি থেকে জ্বর নিয়ে ঢাকা বিমানবন্দরে আসা একজন বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ইটালি এবং কুয়েত ফেরত 2 জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। আমাদের বগুড়া প্রতিনিধি প্রতীক অমরের প্রতিবেদন।
অধিক সতর্কতার জন্য বগুড়ায় ইতালি এবং কুয়েত ফেরত 2 জনকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন ভয়েস অব আমেরিকাকে জানান,
আসলে বগুড়ায় আমাদের এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে আছে 2 জন, কারণ এই 2 জন হচ্ছে একজন কুয়েত থেকে আসে এবং আরেকজন ইতালি থেকে আসা। এবং সুইডেনে একজন এসেছে 8ই মার্চ এবং আরেকজন এসেছে 7ই মার্চ। যেহেতু তারা খুবই সুস্থ, কিন্তু 14 দিনের একটা ব্যাপার থাকে, এই জন্যই আমরা তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি।
এদিকে বগুড়ার স্বাস্থ্য বিভাগ বলেছে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিদেশ ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন, জনমনের সংখ্যা দূর করতেই তাদের স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রাখা হয়েছে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ভারতের রাজস্থানে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 62 জন। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ বুধবার জয়পুরে 85 বছরের এক বৃদ্ধের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। জানা গেছে গত 28শে ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে ফেরেন তিনি। তার শারীরিক পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, রিপোর্ট পজিটিভ আসে। উল্লেখ করা যেতে পারে গতকাল নতুন করে আরও 16 জনের দেহে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে 8 জন কেরলের, 3 জন কর্ণাটকের এবং 5 জন মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। সব মিলিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন বেড়ে 62 জন। প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্তের খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে করোনা সতর্কতায় আরও এক দফা বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় বলা হয়েছে চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইরান, মালয়েশিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে ফেরা যাত্রীদের ভারতে ঢোকার দিন থেকে অন্তত 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকার জানিয়েছে আগামী 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত 9টায় 1 মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, গণহত্যা দিবস এবং এর পরদিন 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি বলেন, এবছর করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাধীনতা দিবসের কর্মসূচি সীমিত করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন আমাদের বিশেষ কারণ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো উন্মুক্ত স্থানে না করে ঘরোয়াভাবে পালনের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ডেমোক্রেটদের প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় 4টি রাজ্যে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয়ী হয়েছেন। 3 দশকের মধ্যে এ নিয়ে তৃতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইডেন। এবছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে জো বাইডেন মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান, মিজোরি, মিসিসিপি এবং আইডাহো জয় করেন বাইডেন। স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বার্নি স্যান্ডার্সের জন্য প্রতিযোগিতা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। স্যান্ডার্সের ভাগ্যে জোটে শুধু নর্থ ডাকোটা। বাইডেন এবং স্যান্ডার্সের ওহাইওতে র্যালি করার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়। রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল সাংবিধানিক সংশোধনী সম্বলিত একটি বিল অনুমোদন করেছে। এই বিল 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেবে। চেম্বারের 160 জন সদস্য বুধবার এই বিলের সমর্থনে ভোট দেন। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমা কর্তৃক অনুমোদিত একটি সংশোধনী পুতিনের পূর্ববর্তী রাষ্ট্রপতির মেয়াদ শূন্যে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাঁর বর্তমান মেয়াদ শেষে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দেবে। বলা হচ্ছে পুতিন যদি 2024 সালের নির্বাচনে জয়ী হন এবং 6 বছর পর পুনর্নির্বাচিত হন, তাহলে 2036 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তবে সাংবিধানিক পরিবর্তনগুলো সাংবিধানিক আদালত দ্বারা অনুমোদিত হতে হবে এবং যদি দেশের অর্ধেকেরও বেশি ভোটার সমর্থন করে তবে আইনত অনুমোদিত হিসেবে বিবেচিত হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের লেনদেন নিম্নসূচক দিয়ে শুরু হয়। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে ডাউ জোন্স 3 পয়েন্ট নিচে নেমে যায়। নাসডাক নামে 2.6 পয়েন্ট। বিশ্ববাপী শেয়ারবাজারে মিশ্র ফলাফল দেখা যায়। মঙ্গলবার ভেনিসুয়েলার কারাকাসে বিরোধী নেতা হুয়ান গুয়াডোর ডাকা সরকার বিরোধী বিক্ষোভ বিচ্ছিন্ন করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। রাজধানী কারাকাসে কয়েক হাজার বিক্ষোভকারী জাতীয় সমাবেশে জড়ো হয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করে। এই ব্যর্থ মার্চের পরপরই একটি বিশেষ পুলিশ ইউনিট সহ কর্মকর্তারা কারাকাসের একটি হোটেলে অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত তিন বিরোধী সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজনকে পরে মুক্তি দেওয়া হলেও তৃতীয় ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে দেওয়া এক কঠোর প্রতিবেদনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, মাদুরো সরকারের প্রতিদ্বন্দ্বীরা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ড বাংলা ফেসবুক পাতায় সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আজকের হ্যালো ওয়াশিংটন, কিন্তু তার আগে বাংলাদেশের একটি খবর। চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রশাসন করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া না গেলেও ইতালি থেকে আসা 7 জন প্রবাসীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় কোভিড-19 নামের করোনা ভাইরাসটি মোকাবেলার ব্যাপক প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন। নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্থাপন করা হচ্ছে 1400 আইসোলেশন বেড। কোয়ারেন্টাইনের জন্য নগরীর হালিশহর এবং চাঁদগাঁও এলাকায় প্রস্তুত রাখা হচ্ছে 2টি স্কুল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হচ্ছে থার্মাল স্ক্যানার। এর মাধ্যমে যাত্রীরা জ্বরে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া চিকিৎসকদের প্রস্তুত রাখার কথা জানান স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
আমরা WHO যে গাইডলাইনটা যেটা ফলো করতে বলা আছে, ইন্টারন্যাশনাল সব দেশে যেভাবে চিকিৎসা চলছে এই গাইডলাইন মোতাবেক আমরা কীভাবে চিকিৎসা করতে হবে সে ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
চট্টগ্রামের সমস্ত হাসপাতাল ও বহির্বিভাগে এই ব্যাপারে সব ডাক্তারদেরকে ইনফর্ম করা হয়েছে, যাতে এই ধরনের রোগী আসলে আপনারা আলাদাভাবে দেখেন এবং এই ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। 2 নম্বর হলো, হসপিটাল যদি এরকম পাওয়া যায়, যখন এরকম রোগী পাওয়া যায় তখন ওদেরকে আইসোলেশনের জন্য চিটং টোটাল ডিভিশনের 1430টার মতো বেড আইসোলেশন ব্লক তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন কোভিড-19 মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এর মধ্যে ইতালি থেকে আসা 7 যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি।
ইতালি থেকে গতকাল পর্যন্ত আমরা যে যাত্রীগুলো আসছে সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখছি তাদেরকে, এবং আমাদের হটলাইন দিয়ে আসে, তারা যখনই অসুস্থ বোধ করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, এর পাশাপাশি আমরাও তাদের সাথে যোগাযোগ করব। আমাদের কাছে 7 জন আছে এ পর্যন্ত তথ্য। যদি আমাদের কোনো সন্দেহভাজন, আমাদের কোনো রোগী আসে বা পর বিদেশি যাত্রী আসে, সেক্ষেত্রে তাদেরকে আমরা যদি অসুস্থ থাকে তাদেরকে আইসোলেশন করার জন্য চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে আমরা আইসোলেশন বেড করেছি।
এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন।
ভাইরাস যখন চায়নায় দেখা দিল, আমরা তৃতীয় দিন কি চতুর্থ দিন যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল চায়নাতে, তখনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন জরুরিভাবে আমরা বসে আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তারপরে স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনকে আমরা সভা করেছিলাম, এবং সেইখানে জনগণকে যাতে আতঙ্কিত না হয় সেজন্য প্রায় লক্ষাধিক আমরা লিফলেট বিতরণ করেছিলাম।
চট্টগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি সার্বক্ষণিক মনিটরিং করার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
Hello.
শুরু হচ্ছে বুধবারের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং সার্বিক পরিস্থিতি। একটু আগেই আমরা বিশ্ব সংবাদে জেনেছি যে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে অন্তত 114টি দেশে 118,000 মানুষ আক্রান্ত, এটি খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সংখ্যাটা এর চাইতে আরও বেশিও হতে পারে। মারা গেছে অন্তত 4,300 জন। চীনে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, তারপরেই আছে ইতালির অবস্থান, এবং এই যুক্তরাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়ে গেছে। এই যে বিভিন্ন পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, এগুলো ক্রমাগত কিন্তু পরিবর্তিত হচ্ছে, সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি টেলিফোনে যুক্ত রয়েছেন তিনজন অতিথি, এবং প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, ফ্লোরিডা থেকে রয়েছেন ডক্টর রুমি আহমেদ খান, তিনি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সহযোগী অধ্যাপক পালমোনোলজিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর রুমি আহমেদ খান।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
ঢাকা থেকে রয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং বেন্নুর ভাই আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। এবং রয়েছেন ডক্টর সেজান মাহমুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রফেসর অব মেডিসিন, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা। সেজান ভাই কেমন আছেন?
জি ভালো, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ।
প্রথমেই রুমি আহমেদ খান আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আপনি করোনা ভাইরাস যদি কেউ আক্রান্ত হয় আপনার ওই অঞ্চলে বা এলাকায়, সেখানে আপনার একটা দায়িত্ব রয়েছে তাদের চিকিৎসা দেবার। আপনি এখন পর্যন্ত আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু বলবেন।
বর্তমানে আমাদের স্টেট ফ্লোরিডাতে আমাদের সোফা দুজন করোনা ভাইরাসে মারা গিয়েছেন। করোনা ভাইরাসের কনফার্ম কেস হয়েছে 12 জন ফ্লোরিডাতে। এখন পর্যন্ত আমাদের যা স্ট্যাটাস তাদের হচ্ছে গিয়ে এই প্রচুর পরিমাণে টেস্টিং কিট নেই, সে কারণে স্টেট হেলথ ডিপার্টমেন্ট টেস্ট করছে খুবই লিমিটেড এবং খুবই সিলেক্টেড কেসগুলো। এবং যেহেতু টেস্টিং কিটের স্বল্পতা আছে, অপ্রতুলতা আছে, যেহেতু আমরা এনাফ টেস্ট করছি না, আমাদের ধারণা যে আমাদের কমিউনিটির মধ্যে যে পরিমাণ সংক্রমণ রয়েছে আমরা সেই অনুপাতে তা কনফার্ম করতে পারছি না টেস্টিং কিটের অপ্রতুলতার কারণে। আর এখন মূল ব্যাপারটা হচ্ছে কি, করোনা ভাইরাস তো শতকরা 80% সাধারণ জ্বর কাশি হয়, খুবই মাইল্ড ইলনেস। 20% মানুষের খুব সিরিয়াস ইলনেস হয়ে যায়, তাদের নিউমোনিয়া হয়, ভাইরাল নিউমোনিয়া হয়ে যায়। সেখান থেকে 5% মানুষ ওই নিউমোনিয়া কমপ্লিকেটেড হয়ে ARDS এবং রেসপিরেটরি ফেলিওর এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের প্রয়োজন হয়ে পড়ে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে ওই শেষ 20% শেষ 5%কে প্রিভেন্ট করা, এবং এই শেষ 20% যারা আছে তারা মূলত বয়স্ক মানুষ, বছর বয়স 60-70-80, এই 3 এজ গ্রুপ সবচেয়ে বেশি এফেক্টেড এই নিউমোনিয়া এবং রেসপিরেটরি ফেলিওর দিয়ে। এবং যাদের বয়স 20-15 বা 40 কম, তাদের সিরিয়াস ইলনেস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি বলছি না হয় না, এক্সেপশন আছে, কিন্তু সিরিয়াস ইলনেস ওদের খুবই কম। বয়স্ক লোকজন, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার আছে, তারা অ্যাট হায়ার রিস্ক ফর কন্ট্রাক্টিং দিস নিউমোনিয়া।
জি ধন্যবাদ। আমি ডক্টর বেন্নুর আপনার কাছে একটু জানতে চাই যে, যেমনটি এইমাত্র শুনলাম যে বয়স্কদের ঝুঁকি বেশি, এটা কি শুধুমাত্র বয়স বেশি সেই কারণেই ঝুঁকিটা তাদের বেড়ে যাচ্ছে, নাকি আরো কোনো কারণ আছে?
আসলে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ভাইরাস বা যে কোনো এই ধরনের ইনফেকশনে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম, তাদের আক্রান্ত হওয়ার এবং ভুগবার সম্ভাবনাটা বেড়ে যায়। এই ভাইরাসটার ক্ষেত্রে দেখা গেছে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এই প্রকোপটা বেশি হচ্ছে, আক্রান্তের হারটা বেশি হচ্ছে। আমার ধারণার পিছনে প্রধান কারণটাই হচ্ছে যে যেহেতু বয়স্ক লোকরা সাধারণত কিছুটা ইমিউনো কম্প্রোমাইজ থাকে। এছাড়াও অন্য যে সমস্ত কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, যেমন ডায়াবেটিসের রোগী অথবা যারা লম্বা সময় ধরে অ্যাজমা বা অন্য এই ধরনের ক্রনিক ডিজিজের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধে আছেন, অথবা যারা কিডনি ট্রান্সপ্লান্ট বা এই ধরনের কোনো কারণে কোনো ইমিউনো সাপ্রেশন ধরনের ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটার সম্ভাবনাটা বেশি। এবং এই কারণে বলা হচ্ছে যে শিশুদের বা অল্প বয়স্ক লোকদের ক্ষেত্রে এটার প্রকোপটা কম্পারেটিভলি কম হচ্ছে।
আমরা একটি আন্তর্জাতিক প্রচার মাধ্যমে দেখছি যে বলা হচ্ছে যে জার্মানির চ্যান্সেলর তিনি বলছেন যে জার্মানির 60-70% পর্যন্ত মানুষ জার্মানির এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, এবং এটা শুধু জার্মানির ক্ষেত্রে হয়তো না, এটা অনেক দেশের ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য। এটি তো অত্যন্ত একটা উদ্বেগের কথা যে একটা দেশের জনসংখ্যা 60-70% যদি হতে পারে আক্রান্ত, জার্মানির চ্যান্সেলর যেমনটি বলছেন। আমি ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই যে প্রতিষেধক বা টিকা তৈরি করতে সময় লাগবে, দীর্ঘ সময় লাগতে পারে, কারণটি কি?
আচ্ছা, আমি খুব ভালো শুনতে পাচ্ছি না আপনার প্রশ্নটি হলো যে প্রতিষেধক বা টিকা আবিষ্কার করতে সময় লাগছে কেন, বা
জি
কতটুক সময় লাগতে পারে, এটি আপনার প্রশ্ন?
জি।
আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে এখন পর্যন্ত যতটুক উন্নতি হয়েছে প্রতিষেধক বা টিকা আবিষ্কারের ক্ষেত্রে, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন প্রচার মাধ্যমে জেনেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা ভুল ফলাফল উপস্থাপন করছি যে 6 সপ্তাহের মধ্যে এটা পাওয়া যাবে, এটা ঠিক না। প্রতিষেধকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যানিমাল মডেল টেস্ট করা হয়ে গেছে, এখন ফেব্রুয়ারি মাসে বলা হয়েছিল 6 সপ্তাহের মধ্যে মানুষের মধ্যে যে ট্রায়াল শুরু হয় সেটি দেয়া হবে। ধরুন এটি যদি খুব ত্বরান্বিত করা হয়, যেটাকে এক্সপিডাইট প্রসেস বলে, সেটাও করা হয়, তাও কিন্তু 6 মাস থেকে 1 বছর আগে এটা সম্ভব হয় না। তো সেজন্য এটাই একটা বড় উদ্বেগ যে প্রতিরোধের বা অন্য বিষয়গুলো ছাড়া টিকা দিয়ে, প্রতিষেধক দিয়ে এই ডিজিজকে প্রিভেন্ট করা এখন সম্ভব হবে না। 1 বছরের মধ্যে বা এরকম একটি সময়ের ফ্রেম যদি আমরা দিই, তার মধ্যে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে জোর দিতে হবে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। প্রতিষেধক যেহেতু নেই, তাহলে প্রতিরোধ গুলো এই সাধারণ যে প্র্যাকটিস যা সবাই বলে এসছেন এতদিন, ভালো করে হাত ধোয়া, একসঙ্গে অনেক মানুষ না হওয়া, বিভিন্ন জায়গায় চলাচল যতটা সম্ভব কমিয়ে দেয়া, এবং নানান রকমের ডিসইনফেক্টেন্ট ব্যবহার করা, এই যে স্যানিটাইজার যেটা দেখা গেছে, অ্যালকোহল বেসড স্যানিটাইজার গুলো ভালো কাজ দিচ্ছে, সাবান দিয়ে ভালো কাজ দিচ্ছে, কারণ এটা ভাইরাসকে একটা জায়গায় এটা যে বাইরের দিকে যে ক্যাপসুল থাকে সেটা নষ্ট করে দেয় এবং ভাইরাসকে মেরে ফেলতে পারে। তো এই যে সাধারণ জিনিসগুলো, এটাই এখন বেশি বেশি জোর দিতে হবে যে যারা বিশেষ করে ভালনারেবল বা যাদের, যারা বয়স্ক, যাদের অন্য অসুখগুলো আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এরকম ভালনারেবল পপুলেশনকে বিশেষ মনোযোগ দিয়ে এই প্রতিরোধগুলো করতে হবে, তারপর প্রতিষেধকের চিন্তা। তবে ভ্যাকসিন খুব অল্প সময়ে, মনে হচ্ছে না সম্ভব, সেটা মিথ্যে আসার কথা না বলে যা বাস্তব সেটাই বলা উচিত। যেখানে যেখানে এটা এক্সপিডাইট করা সম্ভব বা ত্বরান্বিত করা সম্ভব, সেটা সব রকমের চেষ্টাই হচ্ছে।
ডক্টর রুমি আহমেদ খান, আপনার, জি, আপনি কিছু বলবেন? ডক্টর রুমি আহমেদ খান, জি।
এখানে ইন এডিশন টু হোয়াট ডক্টর সুজান মাহমুদ সেইড, আমি ওনার সঙ্গে সুই মিলে বলছি যে ভ্যাকসিন যে হবে, যদি হয় ওইটা অ্যাটলিস্ট অন্ততপক্ষে 18 মাস লাগবে যদি হয়, কিন্তু ভ্যাকসিন যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আজকে একটা ভাইরাস মিউটেট করে হিউম্যান ইনফেকশন করেছিল 1983 সালে, ওটা হচ্ছে এইডস, এইচআইভি ভাইরাস। আমরা চেষ্টা করছি গত 40 বছর ধরে, এখন পর্যন্ত একটা ভালো ভ্যাকসিন পাইনি এইচআইভি ভাইরাসের জন্য, চেষ্টা হচ্ছে হয়নি। তারপরে সার্স কোভি ওয়ান, যে এই সার্সেরই প্রথম ইটারেশন যে হলো 2002 সালে, সেম চায়নাতে একই টাইপের ভাইরাস, একই 70-80% আইডেন্টিক্যাল জেনেটিক্স, ওই সার্সেরও ভ্যাকসিন এখন পর্যন্ত হয়নি। চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে গিয়ে, ওই ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, কারণ ফান্ডিং হয়নি। সার্স এপিডেমিকের উপদ্রব কমে গিয়েছে, আমাদের আগ্রহ কমে গিয়েছে, আর আমরা ওই ভ্যাকসিনের দিকে মনোযোগ দিইনি। ভ্যাকসিন এখন পর্যন্ত আমাদের 18 বছর পরেও সার্স ওয়ানের ভ্যাকসিন নেই, সুতরাং ভ্যাকসিন হবে ওটা কোনো গ্যারান্টি নেই। ডক্টর সৈয়দ মাহমুদ সেইড, মিটিগেশন, ম্যাক্সিমাল প্রোটেকশন, মিনিমাইজিং এক্সপোজার, আমাদের সেগুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।
বলা হচ্ছে যে চীন যেখান থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা হয় এবং যেখানে এখনও সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত, তারা সফলভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে এরকম বলা হচ্ছে, এবং ইতালি তারাও নানান রকম ব্যবস্থা নিয়েছে, কিন্তু পৃথিবীর অনেক দেশই কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি আমেরিকাতেও খুব বেশি যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তা মনে হয় না। আপনি বেন্নুর ভাই, আপনি একটু বলবেন যে চীনে যেটা সম্ভব হচ্ছে যেভাবে নিয়ন্ত্রণ করা, ইতালিতে যেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, সে সম্পর্কে আপনি কি ভাবছেন?
চীনের নিয়ন্ত্রণের ব্যাপারটা আমরা রিসেন্টলি শুনছি যে উহানে যে বিশেষ হাসপাতাল তৈরি করা হয়েছিল অত্যন্ত জরুরি ভিত্তিতে, তার বোধহয় দু একটা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ সেই রকম ফিল্ড হসপিটাল বা এরকম ইমার্জেন্সি হসপিটালের এখন আর প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ তারা তাদের আক্রান্ত রোগীদেরকে দ্রুত সুস্থ করে ফেলতে পারছে এবং আরো আক্রান্ত হওয়ার মাত্রাটাকেও হয়তো কমিয়ে আনতে পারছে। তো সেটা যদি হয়ে থাকে, তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু সচেতনতা, অর্থাৎ তাদের যে প্রচার যন্ত্র, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, তাতে তারা খুব ভালোভাবেই প্রচার করতে পারছেন যে কি করে এই ভাইরাসটাকে কন্টেইন করে ফেলা যায়, অর্থাৎ আর যেন না ছড়ায়, একজন থেকে আরেকজনে যেন না যায়, আর মানুষ যাতে আক্রান্ত না হয়, সে জন্য যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সাবধানতা, হাত ধোয়া, হাঁচি কাশির ব্যাপারে সাবধান হওয়া, এই জিনিসগুলো তারা খুব ভালোভাবেই হয়তো তাদের জনসাধারণকে বোঝাতে পারছেন এবং তারাও মেনে চলছেন। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশেও যদি আমরা একইভাবে সবাইকে সচেতন করতে পারি, এই সমস্ত আদবকে তা শিখাতে পারি যে কিভাবে হাঁচি কাশিগুলোকে কন্ট্রোল করতে হবে, কিভাবে হাত ধুয়ে পরিষ্কার থাকতে হবে, এ ব্যাপারে সচেতন করলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরাও অত্যন্ত ভালোভাবে এটাকে কন্টেইন করতে পারবো, কারণ কোনো ভ্যাকসিন দিয়ে বা ওষুধ দিয়ে তো এই ভাইরাসটাকে এখনো মারার কোনো অস্ত্র আমাদের হাতে নেই। সুতরাং এই এই সচেতনতা বৃদ্ধিটার ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে।
ডক্টর রুমি আহমেদ খান, একটু আগেই যেমনটি বললেন যে এইচআইভি ভাইরাসের এখন পর্যন্ত প্রতিষেধক সফলভাবে তৈরি করা যায়নি, সেটাও অনেক বছর হয়ে গেছে, তারপরে সার্স, সেটারও সফল কোনো প্রতিষেধক এখনও তৈরি করা যায়নি, চীনে যেইভাবে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, প্রচার মাধ্যমের খবরে আসছে যে চীনে শুধুমাত্র যে সচেতনতা তাই নয়, কঠিন, অত্যন্ত কঠিন শাস্তি ব্যবস্থা করেছে তারা, যদি কোয়ারেন্টাইনে থাকা কেউ সেটা ভঙ্গ করে সে বাইরে আসে, কোয়ারেন্টাইনের ব্যাপারে তারা কঠোর শাস্তির ব্যবস্থা করছে, সেটা একটা। ইতালিতে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষজনের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু সেটা আমেরিকায় বা অনেক দেশেই কিন্তু এখনও করা হয়নি এবং করা হচ্ছে না। বলা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমেরিকার মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে। ডক্টর সেজান মাহমুদ, আপনি কি বলবেন, আমেরিকায় এখন পর্যন্ত তো প্রায় 1000-এর মতো বা 1000-এর চেয়েতে বেশি মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু ইতালি বা চীনের মতো কোনো ব্যবস্থা কিন্তু আমেরিকায় নেওয়া হয়নি, আদৌ নেওয়া হবে কিনা?
এটা নেওয়া হয়নি এবং আজকে পর্যন্ত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডলাইন অনুসারে সবাইকে এই রেস্ট্রিকশনে না যেতে, মানে একটা হলো, দেখুন দুটো সমাজের মধ্যেও কিন্তু পার্থক্য থাকে, আমেরিকান সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা চীনের মতো না, এবং সে কারণে এখানে জনগণের অধিকার, তাদের অনেক দিক খেয়াল রাখতে হয়, তাদের ফ্রিডম খেয়াল রাখতে। কিন্তু ধরুন যদি চীনের মতো পরিস্থিতি হয় তখন আমেরিকাও সেরকম রেস্ট্রিকশন দিতে বাধ্য করবে। আমি তার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, যেটি আপনি বেন্নুর ভাইকে প্রশ্নটা করেছিলেন, এই যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা আপনার কথা হলো যে কোনো ইনফেকশাস ডিজিজ যখন এরকম এপিডেমিক থেকে প্যান্ডেমিক এরকম আকার নেয়, কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন যারা আক্রান্ত হচ্ছে সংখ্যা, এবং সংখ্যা আমরা দেখছি দ্রুত বেড়ে গেছে, এবং যেটা মাস দেড়েক আগেও প্রেডিক্ট করেছিলাম যে এরকম হবে। কিন্তু আরেকটা বড় ফ্যাক্টর হলো যে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে থেকে কত পার্সেন্ট আবার নর্মাল মানুষ হিসেবে ফেরত আসছে, মানে আর অসুস্থ না। তো সেইটা কিন্তু 80-85% কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি দেখা গেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ যে তাতে কন্ট্রোলের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটি রাষ্ট্র যদি প্রতিরোধগুলো ঠিক মতো করে, যে প্রিভেনশনগুলো সচেতনতার কথা বলা হলো এবং অন্যান্য প্রতিরোধের বিষয় যেমন যে কোয়ারেন্টাইন করা এবং স্প্রেড বা ট্রান্সমিসিবিলিটি কমিয়ে দেয়া, এগুলো করতে পারে, তাহলে এই ভাইরাসটি নিয়ন্ত্রিত থাকবে, এটা বোঝা যাচ্ছে। এই নিয়ন্ত্রিত থাকবে এটা বড় আশার কথা। সেই সঙ্গে ধরুন আমি আগের দিনও বোধহয় বলেছিলাম কিনা যে যেখানে তাপমাত্রা বেড়ে যাবে সামার টাইম বা গ্রীষ্মকালীন সময়ে, ভাইরাস কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু অন্য আরেকটি মেকানিক্যাল আছে, বিষয় আছে, তাপমাত্রা এবং আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে মানুষের মুখ থেকে যে ড্রপলেট বা লালা বা এগুলো থুতু যেগুলো ছিটিয়ে পড়ে ওটা দ্রুত পড়ে যাবে মাটিতে, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষ থেকে অন্য মানুষে যাওয়াটা কমে যাবে। এই কমে যাওয়াটা কিন্তু লক্ষণটা দেখা যাচ্ছে। তাহলে 4-5 ফ্যাক্টর মিলে চীন সেটা নিয়ন্ত্রণ করছে। আমেরিকাতে ধরুন 1,000, এখানে এত বড় একটি দেশ, 350 বা তারও বেশি, 370 মিলিয়ন মানুষ, সেখানে কিন্তু ওই সংখ্যাটি 1,000 সংখ্যাটি কিছুই না। এই কারণে অভ্যন্তরীণ রেস্ট্রিকশন তারা এখনো দিচ্ছে না, কিন্তু প্রস্তুতি আছে। যেমন ধরুন আজকেও আমরা নির্দেশাবলী পেয়েছি যেটাকে এখানে বলা আছে প্রস্তুত থাকে, প্রয়োজনে স্কুল বা অন্য জায়গাগুলো বন্ধ করে দেবে। যেমন ধরুন নিউ ইয়র্কে কিন্তু বড় ধরনের যে কোনো সমাবেশকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো রেস্ট্রিকশন হবে না বা নিয়ন্ত্রণ এভাবে করা হবে না তাও ঠিক না, কিন্তু সেরকম পরিস্থিতি এখনো হয়নি আমেরিকাতে।
যতদূর জানি যে এখন পর্যন্ত আমেরিকায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ জায়গায় খোলা আছে, এবং বেন্নুর ভাই আমার মনে হয় বাংলাদেশেও একই অবস্থা, কিন্তু বাংলাদেশে একটা প্রস্তাব কেউ কেউ সম্প্রতি দিচ্ছেন যে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য অন্তত কয়েক সপ্তাহর জন্য, এবং সেটা শুধু বাংলাদেশ না অনেক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই যে অপেক্ষা করা হচ্ছে যে আরও ছড়ালে, আরও বেশি মানুষ শনাক্ত করা গেলে তখন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ছড়িয়ে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চাইতে ছড়িয়ে যাওয়ার আগে ব্যবস্থা নেওয়াটা কি বেশি জরুরি না, ডক্টর বেন্নুর?
হ্যাঁ, আমি এই প্রসঙ্গটায় আসছি, তার আগে একটু আগের প্রসঙ্গে আমার একটু বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে চীনে যে জিনিসটা বলা হয়েছে যে সঠিকভাবে বা কঠোরভাবে দমন করা হয়েছে, কন্ট্রোল করা হয়েছে, যেটা ডক্টর সেজান বলছিলেন যে চীনের যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট সেটা আমেরিকার সাথে যায় না। নাগরিক স্বাধীনতা বা মুক্ত জীবনের ব্যাপারে এদের আগ্রহ বা এদের রাইটটা অনেক বেশি। এখানে আমি যে কথাটা বলেছিলাম যে এটার থেকেও বেশি বোধহয় সচেতনতাটাই বেশি জরুরি, কারণ ইতালির রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট কিন্তু চীনের মতো না। তারাও কিন্তু একটা উদার গণতান্ত্রিক পরিবেশে, কিন্তু সেখানেও কিন্তু ভালো কন্ট্রোল করা হয়। অতএব শুধুমাত্র যে একটা জ্ঞানতাসুলভ পদ্ধতির মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে তা না, সচেতনতাটা প্রধানত। এরপরে আমি পরের কথা আসছি, যেটা আপনি বললেন যে স্কুল কলেজ বন্ধ করা বা জনসমাবেশ গুলোকে রেস্ট্রিক্ট করা, সেটা বাংলাদেশে একটা জিনিস ইতিমধ্যে হয়েছে, যেটা আমাদের একটা বিশাল বড় একটা জনসমাবেশের প্রস্তুতি ছিল মুজিব বর্ষ উপলক্ষে 17 তারিখে। সেটাকে আমি বলবো যে সরকারের অবশ্যই একটা শুভবুদ্ধির উদয় হয়েছে, এবং আমরাও মনে করি যে আমাদের এত বড় একটা জাতীয় গর্বের একটা বিষয় ছিল, সেটাকে আমরা আপাতত বন্ধ রেখেছি, এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। আর স্কুল কলেজের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে, এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা সাধারণত স্কুল কলেজগুলো আগামী যে সামনেই রোজার মাস রমজান মাস আসছে সেই সময় কিন্তু 15-20 দিনের একটা ছুটি লম্বা দেয়া হয়, তো এটা যদি আমরা এর সাথে মিলিয়ে নিতে পারি অর্থাৎ এখন বন্ধ করে দিয়ে এই সময়ে যে পড়াশোনার যে চাপটা যেটা তারা একটু পিছিয়ে পড়লো বা একটু বাদ থাকলো সেটা যদি ওই সময়টায় ছুটিটা ছোট করে দিয়ে কভার করে নেওয়া যায় আমার মনে হয় সেটাও করা যেতে পারে। অতএব এই দিকটাও আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় এবং যারা পলিসি মেকার আমাদের আছেন তারা ভালোভাবে একটু চিন্তা করে দেখতে পারে।
ডক্টর রুমি আহমেদ খান, আপনি কি মনে করেন এই ব্যাপারে? আপনি যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি কি মনে করেন যে সেটা যথেষ্ট?
এই প্রথমে বলি চায়নার কথা। হ্যাঁ, আমরা চায়নার সম্বন্ধে অনেক শুনেছি, চায়নাতে ওরা উহান সব বন্ধ করে দিয়েছে, মানুষকে ফোর্স করেছে, কোয়ারেন্টাইন করেছে এবং অনেক ড্রাকোনিয়ান কিছু স্টেপ নিয়েছে চায়নাতে। কিন্তু ওইটা মনে রাখতে হবে অনলি হুবেই প্রভিন্সে, অনলি উহানে, রেস্ট অফ চায়না ওয়াজ ওপেন লাইক রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওদের বেইজিং, ওদের গুয়াংডো, সাউথ চায়না ওয়াজ ওপেন লাইক রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। WHO, they are giving a situation report every day. Aajke ote diyeche ote report number 50. Ei reporte ode China te aajke pawa notun case 20 jon 20 notun case aajke. Apne jodi piche phire jan ode February 7 8 9 10 tarikher dike ode jokhon ei report gulo aschilo ode everyday daily new case was near 4000 4000 notun case aschilo. Ora kintu কোনো নতুন ভ্যাকসিন আবিষ্কার করেনি, ওদের রেস্ট অফ দ্য কান্ট্রিও বন্ধ করে দেয়নি। ওরা যা করেছে ওরা ম্যাক্সিমাইজ করেছে ওদের পার্সোনাল হাইজিন, ওদের মিটিগেটিং ফ্যাক্টরগুলো, এই যে হ্যান্ড ওয়াশিং, প্রত্যেকটা টেবিল চেয়ার রাস্তাঘাটকে অ্যান্টিভাইরাল দিয়ে সাবান দিয়ে ক্লিন করা এবং মেজর পাবলিক গ্যাদারিংগুলোকে ডিসকারেজ করা। Public awareness can do miracle korte pare in the absence of vaccine. Ab just China number train ta dekhle amra bujhte pari je Wuhan e to manush ekhono ashe, Wuhan to virus was there, Wuhan oder rastakhat bondho kore diye people in Wuhan oder daily new case aajke 11 ta, tar mane bojha jacche je ora sadharon mitigating step gula diye ora virus ta ke control kore feleche. Ei khetre Bangladesher khetre আমাদের স্কুল কলেজ বন্ধ করার চেয়ে আমাদের বেশি জরুরি হবে কিছু পাবলিক অ্যাওয়ারনেস রেইজ করা, যেমন রাস্তাঘাটে ওপেন স্পেসে থুতু, কফ, কাশি, নাকের মলা না ফেলা, টিস্যুতে ফেলে একটা বিনে ফেলা। তারপরে আমাদের যে পাবলিক মার্কেটগুলো আছে অসম্ভব ক্রাউডেড প্লেস, কারণ বাজার বলেন, মিরপুর বলেন, সেগুলো দিনে 4-5 বার করে কমপ্লিটলি ফিউমিগেট করে অ্যান্টি সাবান দিয়ে ওয়াশ করা, দোকানপাটগুলোকে প্রত্যেকটা ব্যবসায়ী মালিক সমিতিকে বলা প্রত্যেকটা দোকানপাট, রেস্টুরেন্ট, চেয়ার, টেবিল, হাতল, কাউন্টারগুলোকে রেগুলার ক্লিন করা, প্রত্যেকটা দোকানে ঢুকতে মানুষকে বাধ্য করা সাবান দিয়ে হাত ধুতে। এই স্টেপগুলো অনেক দূর যাবে যতটা না যাবে স্কুল কলেজ বন্ধ করে দেয়া।
ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে তিনজন অতিথি রয়েছেন। যেসব শ্রোতা এই অনুষ্ঠানে একটু দেরিতে যোগ দিয়েছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছি। রয়েছেন ফ্লোরিডা থেকে ডক্টর রুমি আহমেদ খান, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। রয়েছেন ঢাকা থেকে ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, তিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ন্যাশনাল চেস্ট ডিজিজ ইনস্টিটিউট। এবং রয়েছেন ডক্টর সেজান মাহমুদ, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে আরেকবার আসতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যেমনটি ডক্টর রুমি আহমেদ খান বলছিলেন যে চীনের বিশেষ যেই জায়গা থেকে শুরু হয়েছিল যেখানে অনেক বেশি সংখ্যক মানুষ সংক্রামিত হয়েছিল সেই জায়গায় তারা সবচেয়ে বেশি রকম সতর্কতা এবং সবচেয়ে বেশি কঠোর ব্যবস্থা সেখানে নিয়েছে। কিন্তু আমেরিকায় তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ওয়াশিংটন রাজ্যে, তারপরে ক্যালিফোর্নিয়া রাজ্যে, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, অনেক অনেক রাজ্যেই এটা এটা ছড়িয়েছে। শুধু একটা বিশেষ কোনো উৎস সেইভাবে আমেরিকার ক্ষেত্রে তো নেই, তো চীনের থেকে প্রেক্ষাপটটা একটু আলাদা, সেই ক্ষেত্রে আপনার কী মনে হয়?
এবং লক্ষ্য করুন যে এরা কিন্তু যে জায়গাগুলোতে প্রথম সর্বাধিক কেস পাওয়া গেছে, সাথে সাথে সেটাকে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে। এবং এটা এই এই জিনিসটা আবার আমেরিকার রাজনৈতিক সিস্টেমের সাথে জড়িত, সেটা একটু ব্যাখ্যা করি। যে যখন একটি ধরুন অঙ্গরাজ্য আমরা বলি যে ফ্লোরিডা অথবা ওয়াশিংটন অথবা টেক্সাস, এরকম অনেকটা বলা যায় যে 55 বা 52টি দেশ একসঙ্গে, তাই না, ওদের যে নিজস্ব স্টেটের যে নিয়ম কানুন আছে তার বাইরে ফেডারেল গভর্নমেন্ট আছে, যারা এই ঘোষণাটা দেওয়ার মাধ্যমে সমস্ত রিসোর্স গুলোকে উন্মুক্ত করে দেয়। তার মানে হলো যে প্রেসিডেন্ট $5.2 বিলিয়ন ঘোষণা দিয়েছেন যে এগুলো ব্যয় হবে এই করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিষেধের জন্য সব ব্যবস্থা যাতে নেওয়া হয়। তাহলে ওরা ব্যবস্থা নিচ্ছে না, আমি কিন্তু এটা মানতে নারাজ। ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু সংখ্যার দিক থেকে কম, যেহেতু ট্রান্সমিসিবিলিটি এখন পর্যন্ত অতটা প্রখর দেখা যাচ্ছে না চীনের মতো না, সেক্ষেত্রে এরা সতর্কতার সাথে আগাচ্ছে, কিন্তু বলতে পারবেন না প্রস্তুতি নেয়নি। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এটা নিয়ে ধরুন স্টেট হেলথ ডিপার্টমেন্ট মিটিং করছে, সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যেটা CDC, ওদের সাথে সমন্বয় করছে এবং ওদের কি কি রেকমেন্ডেশন আছে, ওরা আবার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে সমন্বয় রাখছে। এদের কিন্তু নেটওয়ার্কটা এবং কার্যক্রমগুলো চলছে জনগণকে কোন রকমের প্যানিক না করে, একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর জন্য যা যা করা দরকার সেটাও তারা প্রচার করছে। তাই আমি বলবো যে প্রস্তুতি নিয়ে এটা না। যেমন ধরুন একটা উদাহরণ দিই, এই ফ্লোরিডা আমাদের ফ্লোরিডা অনেকটা বাংলাদেশের চেয়েও বড় ও সংখ্যার দিকে, জনসংখ্যা অত বেশি না, মাত্র 3টি এরকম টেস্ট করার জায়গা আছে যেটা আমাদের স্টেট হেলথ ডিপার্টমেন্টে, মাত্র 3টি। ওরা সেটা জানে যে এটা অপ্রতুল, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু 2টো প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে ফেলেছে যে যদি আমাদের পরিবেশ খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, তাহলে যেন তারা এই টেস্টগুলো করে দেয় এবং সেটা যাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সে টাকা পে করে সেই ব্যবস্থা তারা করে ফেলেছে। ধরুন এইটা 2টো বড় বড় নেটওয়ার্কের মাধ্যমে, প্রাইভেট নেটওয়ার্ক যারা এটা করে, তো তার মানে প্রস্তুতি ওদের আছে, প্রস্তুতি এখানে ভালোভাবে নেওয়া হচ্ছে এবং যাতে কোনোভাবেই প্যানিক তৈরি না হয় সেজন্য জনগণকে সচেতন রেখে ভেতরে ভেতরে যারা এটার সাথে জড়িত সেই অর্গানাইজেশনগুলোকে কিন্তু প্রস্তুত রাখছে, এবং যেখানে বেশি সেখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে অলরেডি।
এই যে
আমি বলবো, হ্যাঁ বলুন,
এই যে পরীক্ষা করার যে পদ্ধতি এবং যে প্রযুক্তি, সেটা কি খুব ব্যয়বহুল?
ব্যয়বহুল এই অর্থে যে ধরুন এখন পর্যন্ত আমেরিকাতে যেটা আমাদের স্টেটের কথা বলি ফ্লোরিডাতে, এটা ফ্রি রাখা আছে। স্টেট হেলথ ডিপার্টমেন্টের 3টি সেন্টারে কোনো স্যাম্পল পাঠালে তারা ফ্রি করে দেবে, সেটা কোনো খরচই লাগবে না, আর অন্যগুলো ইন্স্যুরেন্স কভার করবে। যাদের ইন্স্যুরেন্স নেই তারাও যাতে কভার করতে পারে সেজন্যই এই অতিরিক্ত টাকাগুলো বরাদ্দ করা হয়েছে। আমি বলবো এই সিস্টেমটা অনেক সুন্দর। ব্যয়বহুলের চেয়েও যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো এটা খুব বেশি সেন্সিটিভ না। তার মানে হলো যে ধরুন শতকরা একটা বড় অংশ এরা মানে ফলস নেগেটিভ হয়ে জনগণের কাছে আবার ফেরত যেতে পারে এবং এই ভাইরাস থেকে আরো আরো ছড়িয়ে যেতে পারে। তো সেই জায়গাটায় আমি আগেও বলেছি বিভিন্ন ফোরামে যে একজন ক্লিনিশিয়ান এবং একজন যিনি পরীক্ষা করছেন এবং যারা নীতি নির্ধারক তাদের একটা সমন্বয় থাকতে হবে। যে ধরুন টেস্টটা করা হলো, 70 জনকে পাওয়া গেল বা 100 জনকে পাওয়া গেল যে তারা পজিটিভ, আপনাকে কিন্তু ধরে রাখতে হবে যে একটা সার্টেন পার্সেন্টেজ, সেটা 30% হতে পারে, 20% হতে পারে, এটা ডিপেন্ড করে ওই পদ্ধতির উপরে, যে তারা কিন্তু নেগেটিভ যদি হয় তাহলে ফলস নেগেটিভ হতে পারে। এটার মানে হলো যে টেস্টটা তাদের নেগেটিভ হয়েছে কিন্তু তাদের ভেতরে ভাইরাসটা আছে, ওইটা কমানোটা খুব জরুরি এই টেস্টের ক্ষেত্রে বিশেষ করে।
এটা তো অত্যন্ত উদ্বেগের কথা, কারণ ফলস নেগেটিভ যদি হয়, বাংলাদেশের একটা খবর ডক্টর বেন্নুর, আমরা বাংলাদেশের একটা খবর দেখেছি যে 3 জনের ওপর পরীক্ষা করার পর দেখা গেছে যে 2 জনের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ এসছে, কিন্তু ফলস নেগেটিভ যদি হয় তার মানে হয়তো তাদের করোনা ভাইরাস আছে কিন্তু পরীক্ষায় ধরা পড়েনি। ডক্টর বেন্নুর,
এখন ব্যাপার হচ্ছে যে যে কোনো ডায়াগনস্টিক টুল যেগুলো আছে যে কোনো রোগেরই, তার মধ্যে একটা ফলস নেগেটিভ পার্সেন্টেজ থাকে। একেবারে 100% কনফার্মেটরি, যেটাতে সবসময় সে তাদেরকেই পজিটিভ হবে, যার নাই তারটা নেগেটিভ হবে, একেবারে এতটা চুলচেরা অ্যাকিউরেট পরীক্ষা পদ্ধতি আমার মনে হয় কোনোটাই নেই। এটার ক্ষেত্রেও একই ব্যাপার, কিছু ফলস নেগেটিভ হতেই পারে, এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতির একটা মেনে নিতে হবে এই ধরনেরই একটা উপাত্ত। তো আমরা সেটাকে মাথায় রেখে যেটা ডক্টর সেজান বলছিল যে এই ফলস নেগেটিভ এর মাত্রাটা যতটা কমিয়ে আনা যায় ততই ভালো। ফলস নেগেটিভটা যে শুধুমাত্র আপনার সেই টুলটার কারণে হয় তা না, এটার ব্যবহারের কারণে, এটার পদ্ধতিগত ভুলের কারণেও কিন্তু অনেক সময় ফলস নেগেটিভ আসতে পারে। তো আমাদেরকে সাবধান থাকতে হবে যেন সেই ধরনের কোনো ভুল না আসে। এবং অবশ্যই এটা একটা চিন্তার বিষয়, যদি ফলস নেগেটিভ এসে যায় তাহলে কি করণীয়। কিন্তু ফলস নেগেটিভ এর মাত্রাটা আসলে সাধারণত এতটাই কম হয় যে এটা যে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে ফেলবে তা আমি মনে করি।
হ্যাঁ, এবং বেনুর ভাই বোধহয় আপনিও ভালো জানেন আমার চেয়ে এটা আরো, যে বাংলাদেশে যে দুজনের নেগেটিভ এসেছে তাদের তো রিপিট করা হয়েছে, এবং দুবার করার পরে যখন নেগেটিভ তখন হয়তো ওই ফলস নেগেটিভ হওয়ার চান্সটা কমে যায়। এবং সেই সঙ্গে একজন ক্লিনিশিয়াল যদি সিমটমগুলো দেখেন যে অন্যগুলো অন্য কোনো ভাইরাস আছে কিনা সেটাকে এক্সক্লুড করা, যেটাকে অন্য কোনো ভাইরাস দিয়ে হলো কিনা, এভাবে যদি দেখা যায়, ধরুন ওই টেস্টে যদি তার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পজিটিভ থাকে তাহলে তো অনেকটা ইনটুইটিভলি বলা যায় যে না এই পেশেন্টের হয়তো করোনা নেই। তো এইভাবে আর কি মিনিমাইজ করা যতটা এই পদ্ধতিগুলো ঠিক রাখা আর কি।
এখন এখন চায়না থেকে যেসব স্টাডিগুলো আসছে বড় স্টাডিগুলো, ওরা বলছে যে আরটিপিসিআর প্রায় 60-70% সেন্সিটিভ। এর মানে হচ্ছে গিয়ে একজন লোকে যদি ভাইরাস থেকে থাকে শতকরা 40% লোক পর্যন্ত এটা ফলসলি নেগেটিভ আসতে পারে, ভুল আসতে পারে। কিন্তু সেই কারণে ওরা যা করছে, ওরা প্রত্যেক রোগীকে যাদের সন্দেহ হচ্ছে তারপর দিন আবার আসতে বলছে, 24 ঘন্টা পরে আবার সেকেন্ড টাইম টেস্ট করছে, এটা প্রথমত। হ্যাঁ, এটা আর সন্দেহ আরো বেশি হলে আর একটা টেস্ট করছে, ওটা হচ্ছে সিটি স্ক্যান অফ চেস্ট, থোরাসিক স্ক্যান। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এই টেস্টটা খুব একটা প্রমিসিং টেস্ট হিসেবে আসছে, যে যারা একটু অ্যাডভান্স ডিজিজ, ধরেন ইনফেকশন হয়ে গিয়েছে 4-5-6 দিন হয়ে গেল, তাদের শতকরা 85% লোকের একটা পজিটিভ ফাইন্ডিং থাকবে তাদের সিটি স্ক্যান অফ চেস্টে। এখন তো চায়নাতে এরা অনেক ক্ষেত্রে ওই আরটিপিসিআর জন্য অপেক্ষা করছে না, আরটিপিসিআর রেজাল্ট আসতে প্রথম বেশ সময় লাগছে, 1-2 দিন লাগছে, কিন্তু সিটি স্ক্যান তো আমরা মিনিটের মধ্যে করে ফেলে আমরা ওই ছবিটা দেখতে পাচ্ছি। তো সিটি স্ক্যান একটা খুব প্রমিসিং টেস্ট হিসাবে এসেছে যারা ক্লিনিশিয়ান তাদের জন্য।
আমরা যেমনটি বলছিলাম যে জার্মানির চ্যান্সেলর বলছেন যে জনসংখ্যার 60-70% মধ্যে এটা সংক্রামিত হতে পারে, সিটি স্ক্যান বেশ অ্যাডভান্সড টেকনোলজি, যদি সংখ্যাটা বেড়ে যায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, তখন তো সিটি স্ক্যান এই অ্যাডভান্স টেকনোলজি দিয়ে এত সংখ্যক মানুষকে পরীক্ষা করা সেটাও একটা কঠিন ব্যাপার হতে পারে।
অবশ্যই সিটি স্ক্যান তো একটা বেশ অ্যাডভান্সড টুল, এক্সপেন্সিভ, এবং এটা অনেক রেডিয়েশন দেয়, সুতরাং এই ব্যাপারে যথেষ্ট সাবধান থাকতে হবে। এবং আমাদের হাতে এত টুল নেইও, চায়নাতে ওরা প্রচুর সিটি স্ক্যান কিনেছে, ওহানে পোর্টেবল স্ক্যান কিনেছে। তবে জার্মান চ্যান্সেলর যা বলেছেন এই ব্যাপারে, মানে ওনারা অ্যাজ এ স্টেটসম্যান, অ্যাজ এ ন্যাশনাল লিডার, ওরা মানুষকে সাবধান করছে, সতর্ক করছেন। আমি এটাকে এভাবে দেখি যে হোল আমরা সবাই ভয় পাচ্ছি, এটা বিশাল ভয়ের আবহাওয়ার সৃষ্টি হয়েছে সারা তো বিশ্বব্যাপী। আমি থাকি ফ্লোরিডাতে, আমি বাংলাদেশে ছিলাম, আমাদের কদিন পরপরই সাইক্লোন হারিকেন আসে, 10 নম্বর মহাবিপদ সংকেত, কিন্তু কিছুই হয় না, কিছু হয় না। তার কারণ হচ্ছে কি, আমরা ওই যে মহাবিপদ সংকেত দেখে আমরা সাবধান, অল দ্য ইভেডিং মেজার আমরা নেই, আমরা সাবধান হই বলে কিছু হয় না। সুতরাং আমরা যদি 10 নম্বর মহাবিপদ সংকেত না শুনতাম তাহলে অনেক কিছু হতো। আমাদের স্টেটসম্যানরা আজকাল যা বলছেন, তারা মানুষকে সাবধান করছেন, সতর্ক করছেন, কারণ
একটা ছোট স্টাডি কথা বলি, ওটা এপিডেমিওলজিক্যাল স্টাডি, জন হপকিন্স এবং উহানে সায়েন্টিস্টরা পাবলিশ করেছেন গত সপ্তাহে। ওখানে ওরা স্মল গ্রুপ, এখন তো এসব এপিডেমিওলজিক্যাল স্টাডিগুলো ফুল রেজাল্ট আসতে আরও এক বছর লাগবে এটা এটা পুরো পিকচার পেতে। এখন এই স্টাডি বলছে যে ওরা একদল লোককে স্টাডি করেছে যাদের মধ্যে একজনের পজিটিভ ইনফেকশন ছিল এবং যে তার বাসায় থেকেছে, নিজের বাসায় থেকেছে ওপেনলি, এবং হাউস হোল্ড কন্ট্যাক্ট দিয়ে সবাই তারা টেস্ট করেছে এভরি ফিউ ডেজ ফর সিক্স উইকস পর্যন্ত। ওরা দেখেছে যে যেই ভদ্রলোকে যে ভদ্রমহিলার এই ইনফেকশন পজিটিভ আছে তাদের হাউস হোল্ড কন্ট্যাক্ট অনলি 15% ইনফেক্টেড হয়েছে। তার মানে কি ওই বাড়ির প্রতি ছয়জনে একজনে ইনফেকশন হয়েছে, প্রতি ছয়জনে একজন ইনফেকশন হয়েছে। এবং আরো বড় স্কেলে আমাদের যদি আমরা দেখি, আমরা হুবেই প্রভিন্স,
আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে,
হুবেই প্রভিন্স যেখানে উহান শহরটা আছে, ওদের জনসংখ্যা 58 মিলিয়ন 59 মিলিয়ন। ওরা একদম এক্সস্টিভলি টেস্ট করেছে হুবেইতে যারা জ্বরা আছে সবাই হলো কিনা। হুবেইতে এইটা সংখ্যা মাত্র 80,000 এই সংখ্যা। তাই বলছি যে এটা এত সিরিয়াস কিছু না, কিন্তু আমাদের সাবধান হতে হবে।
জি, আমাদের আমাদের এই অনুষ্ঠান ফেসবুকের পাতায় সরাসরি দেখা যাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকম মন্তব্য এসছে, তার ভেতরে কয়েকটি প্রশ্ন আছে। আমি কয়েকটি মন্তব্য একটু পড়ে শোনাতে চাই। মাহরুফা খানম, তিনি লিখেছেন যে স্কুল কলেজ বন্ধ করে দিলে বাচ্চারা ঝুঁকি থেকে নিরাপদ থাকবে। অজয় সরকার, তিনি বলছেন যে সি ফুড ছাড়া অন্য কোনো খাদ্যে এই ভাইরাস কি পাওয়া গেছে কি না। তারপরে লিয়াকত চৌধুরী, তিনি জানতে চেয়েছেন বাংলাদেশের পরিকল্পনা কী করোনা ভাইরাস প্রতিরোধে। আপনি লিয়াকত চৌধুরী, আপনি বাংলাদেশ থেকে হয়তো এটাই এই মন্তব্যটি করেছেন। আপনি জানেন যে বাংলাদেশে এ ব্যাপারে প্রতিদিনই কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের বক্তব্য প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে সম্মেলন করে তাদের বক্তব্য দিচ্ছেন এবং সব প্রচার মাধ্যমগুলোতে সেটি প্রচার করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকাতেও সেটি প্রচার করা হয়েছে গত কয়েকদিন ধরে। এছাড়া জানতে চেয়েছেন লিয়াকত চৌধুরী যে কী ধরনের খাদ্য পরিহার করতে হবে। আমাদের সময় আর মাত্র 2 মিনিট হাতে আছে, খুব সংক্ষেপে এটা কি কোনো উত্তর দেওয়া সম্ভব লিয়াকত চৌধুরীর এই প্রশ্ন, কী ধরনের খাদ্য পরিহার করা প্রয়োজন? ডক্টর রুমি আহমেদ খান,
খাদ্যের ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, যা হচ্ছে কি হ্যান্ড হাইজিন, পরিষ্কার ওপেন রাস্তাঘাটে খোলা ওপেন খাদ্য খাওয়া ঠিক হবে না, যেখানে মানুষজনের ড্রপলেট পড়ছে, ইনফেকশন হচ্ছে, হাত দিয়ে ধরছে ছড়ছে। সুতরাং ওপেন খোলা জায়গা খাবার দাবার খাওয়া ঠিক হবে না। সবজি শাক যেগুলো শীতকালীন সবজি সেগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে খেতে হবে, তাহলে তাহলে এই যে হাত কন্টামিনেশন, হাত থেকে চোখে মুখে কন্টামিনেশন, ওটা হওয়ার সম্ভাবনা কম।
জি, অনেক ধন্যবাদ।
আর এটা খাবারের চেয়েও কিন্তু ইম্পর্টেন্ট হলো যে হাত না ধুয়ে মুখে কখনো নাক বা মুখে স্পর্শ না করা, এইটা বরং বেশি জরুরি, কারণ এটা তো খাবার দিয়ে কখনো যায় না বা যাচ্ছে না, বরং এটা যদি হাত দিয়ে ধরে সেটা নাকে বা মুখে আবার কেউ ধরে তাহলে সেটা যাবে। এই ধরনের সাধারণ জিনিসগুলো আর কি বরং পালন করা বেশি জরুরি।
বলা দরকার যে ওয়েল কুকড হতে হবে, ভালোভাবে রেঁধে খেতে হবে, কাঁচা খাবারে অপরিচ্ছন্ন খাবার সরাসরি খেলে এটা সম্ভাবনা থাকে। যদি আমাদের সব খাবার ওয়েল কুকড হয়, ভালোভাবে রেঁধে খাওয়া হয়, তাহলে এই ভাইরাস ওটার মধ্যে থাকার কোনো সম্ভাবনা থাকে।
জি, সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে একজন লিখেছিলেন গতকাল যে ডিম যেভাবে আমরা খাই, অনেক সময় পোচ করে খাই, সেটি না খেয়ে বরং ডিম ভেজে খাওয়ার কথা বলছেন, এটা কি যুক্তিসঙ্গত? খুব সংক্ষেপে,
এটা কোনো যুক্তি নেই।
আচ্ছা,
যুক্তি নেই, পোচ করলেও এটাতে ভাইরাস থাকবে না, যদি ভালোভাবে কাঁচা খাওয়া যাবে না, একেবারে কাঁচা ডিম খাওয়া বাদ দেওয়া উচিত।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, ডক্টর সেজান মাহমুদ, ডক্টর রুমি আহমেদ খান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের হ্যালো ওয়াশিংটন।
আপনাকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
সম্প্রতি রবীন্দ্রসঙ্গীতের সাথে অশ্লীল ভাষা জুড়ে গান গাওয়ার দায়ে কলকাতায় রোদ্দুর রায় নামে এক কবি এবং গায়কের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
কলকাতার একটি শিক্ষক সংগঠন পুলিশের কাছে অভিযোগ করেছে যে রদ্দুর রায় নামে এক ব্যক্তি রবীন্দ্রনাথের গানের সঙ্গে অত্যন্ত অশ্লীল কথা বসিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে গান গাইছে এবং একইভাবে কবিতা পড়ছে। অল্প বয়সীরা, বিশেষ করে ছাত্রছাত্রীদের একাংশ তার অনুসরণ করছে, যা বাঙালি সংস্কৃতির পরিপন্থী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন। শিক্ষক সংগঠনটি বলেছে এই নোংরামো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। কয়েকদিন আগে বসন্তোৎসব উপলক্ষে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং তার পরপরই মালদহের একটি স্কুলে ও আরেকটি জেলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা রদ্দুর রায়ের অনুকরণে নিজের শরীরে রবীন্দ্রনাথের গানের কথার মধ্যে অশ্লীল শব্দ বসিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষকেরাই বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে তদন্ত করে দেখা হবে কী ব্যবস্থা নেওয়া যায়। ওদিকে রদ্দুর রায় তাঁর ফেসবুকে নিজের ভঙ্গিতে চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, যা করেছি বেশ করেছি, সাধ্য থাকলে গ্রেপ্তার করুন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ আহসানুল হক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে 114টি দেশে 118,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে 4,300 জন। চীনের উহানে প্রথম আবির্ভাব কোভিড-19 নামক এই ভাইরাসে চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন বুধবার নতুন করে আক্রান্তের সংখ্যা 24, তবে দেশটি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অন্যান্য দেশে সংক্রমিত ব্যক্তিরা চীনে প্রবেশের পর নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের কর্মকর্তারা চীনে প্রবেশ করা মাত্র তাদের 14 দিনের পৃথকীকরণ ব্যবস্থায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। চীনের পর ইটালিতে আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি, সেখানে 10,000-এরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর ইটালির প্রধানমন্ত্রী পুরো দেশ লকডাউনের নির্দেশ দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এক ফেসবুক বার্তায় বলেন, কোনো ধরনের গানের অনুষ্ঠান সমাবেশ মার্চের 12 তারিখ থেকে নিষিদ্ধ করা হবে এবং শপিং মল ও বিনোদনের স্থান বন্ধ রাখা হবে। যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়ে যাওয়াতে কর্মকর্তারা উদ্বিগ্ন রয়েছেন। ওয়াশিংটন রাজ্যের গভর্নর শীঘ্রই একই স্থানে 250 জনেরও বেশি মানুষের সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের গভর্নর সেখানে অস্থায়ী পৃথকীকরণ ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছেন। নিউ ইয়র্কে এ পর্যন্ত 100 জনেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যেসব মানুষ এই ভাইরাসটি সংক্রমণ করছেন তাদের মাঝে লক্ষণ তেমন তীব্র নয়, তবে বলা হয়েছে বয়স্ক ও যাদের আগে থেকে শারীরিক সমস্যা রয়েছে তারা ঝুঁকিতে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বারবার হাত ধোয়া, মুখে হাত না দেওয়া, অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা এবং কেউ যদি অসুস্থ বোধ করে তাহলে তারা যেন বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ডেমোক্রেটদের প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় 4টি রাজ্যে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয়ী হয়েছেন। 3 দশকের মধ্যে এ নিয়ে তৃতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইডেন। এবছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে জো বাইডেন মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান, মিজোরি, মিসিসিপি এবং আইডাহো জয় করেন বাইডেন। স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বার্নি স্যান্ডার্সের জন্য প্রতিযোগিতা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। স্যান্ডার্সের ভাগ্যে জোটে শুধু নর্থ ডাকোটা। বাইডেন এবং স্যান্ডার্সের ওহাইও র্যালি করার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়। রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল সাংবিধানিক সংশোধনী সম্বলিত একটি বিল অনুমোদন করেছে। এই বিল 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেবে।
অধিবেশনের সময় প্রায় শেষ। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন এবং দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.